বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 23 এপ্রিল, 10 বৈশাখ এবং ফার্সি 3 উর্দিবেহেশত। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। আমাদের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও শোনা যায়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। পরমাণু সমঝোতা মেনে চলা ও ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সন্দেহ সৃষ্টির মার্কিন প্রচেষ্টা, এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে মহামারী করোনা সংক্রমণের মাঝে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় নদীবাহিত এলাকায় ব্যাপক হারে দেখা দিয়েছে পানিবাহিত রোগ ডায়রিয়া। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতন শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শুধুমাত্র কাগজে কলমে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার মেনে নেওয়া হবে না, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ঘোষণা। দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী স্বীকার করেছেন সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। বাংলাদেশে করোনায় একদিনে আরও 88 জনের মৃত্যু, বিধিনিষেধ কিছুটা শিথিল করার কথা ভাবছে সরকার। রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান বলেছেন রাশিয়া ও আমেরিকা যুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন তার দেশ শুধুমাত্র কাগজে কলমে নিষেধাজ্ঞা প্রত্যাহার মেনে নেবে না। তিনি আরব ও পশ্চিমা দেশগুলোর সাংবাদিকদের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, মুখে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়া হলে আর ইরান তা প্রতিশ্রুতি পালন করতে তিনি বলেন মুখে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়া হলো আর ইরানও তার প্রতিশ্রুতি পালন করতে ফিরে গেল, বিষয়টি এমন হবে না। তেহরান আগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বাস্তবায়ন পরীক্ষা করে দেখবে। খাতিবজাদে বলেন, ইরান ও 5 জাতিগোষ্ঠী প্রতিশ্রুতি মেনে চলার পরিবর্তে প্রতিশ্রুতি মেনে চলার ব্যাপারে আলোচনা ও মত বিনিময় করেছে, তবে এখনও সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পক্ষ থেকে সেগুলো পরীক্ষা করে দেখা সহ আরও কিছু বিষয়ে মত পার্থক্য রয়ে গেছে। তা সত্ত্বেও ভিয়েনা বৈঠকে অংশগ্রহণকারী সব পক্ষ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে বলে সম্প্রতি গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সে সম্পর্কে এই মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও সহযোগিতা বিস্তারের যে কোনো উদ্যোগকে তেহরান স্বাগত জানায়। খাতিবজাদে বলেন, সৌদি আরবের সঙ্গে সবসময় বিভিন্ন মাধ্যমে ইরানের যোগাযোগ বজায় ছিল এবং এই সম্পর্ক কখনো পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা ব্যর্থ করতে প্রতিনিধি দল পাঠাচ্ছে দখলদার ইসরায়েল। মার্কিন গণমাধ্যম এক্সোইস এ তথ্য জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে এই প্রতিনিধি দল সেখানে অবস্থান নেবে বলে জানা গেছে। এক্সোইস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের প্রতিনিধি দলকে ভিয়েনায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানে তারা বিভিন্ন পক্ষের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করবেন এবং তাদের মূল লক্ষ্য হবে পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনাকে ব্যর্থ করা। একই সঙ্গে আমেরিকা যাতে ইরানের পরমাণু সমঝোতায় না ফেরে সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালানো। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তস স্বীকার করেছেন, দিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাতকারী সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। তিনি বৃহস্পতিবার তেল আবিবে স্বীকারোক্তি দিয়েছেন বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে। গান্তস বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর জন্য চেষ্টা করা হয়েছিল যা ব্যর্থ হয়েছে। আমরা এখনও বিষয়টি খতিয়ে দেখছি। এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, একটি ইসরায়েলি জঙ্গি বিমানকে লক্ষ্য করে সিরিয়ার S-200 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি SA-5 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইসরায়েলের চরম গোপনীয় ও বহু বিতর্কিত দিমোনা পরমাণু স্থাপনার 30 কিলোমিটারের মধ্যে আঘাত হানে। ইরাকের বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত 3টি রকেট আঘাত হেনেছে। রকেট আঘাত হানার পরপরই মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়াতে সাইরেন বেজে ওঠে এবং বেশ কয়েকটি মার্কিন বিমান আকাশে উঠতে শুরু করে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাগদাদ বিমানবন্দরের অদূরবর্তী হাই আল ফুরাত এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে, কিন্তু মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা CRM এসব রকেট শনাক্ত ও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। রকেট হামলার পরপরই ইরাকি নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনায় গত 24 ঘন্টায় 88 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 3,629 জন। গত 3 দিন ধরে সেদেশে মৃত্যুর সংখ্যা সামান্য নিম্নমুখী। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে চলমান কঠোর লকডাউনের মধ্যে গত 3 দিন ধরে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত 24 ঘন্টায় দেশে 88 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছেন 3,629 জন। এ পর্যন্ত দেশে মোট 7,39,703 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন 10,869 জন আর মোট সুস্থ হয়েছেন 6,47,674 জন। গতকাল করোনায় 98 জনের মৃত্যু হয়েছিল এবং 4,014 জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এদিকে করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানিয়েছেন, তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করতে হবে। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, 28 এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আজ শুক্রবার চলমান বিধিনিষেধের মধ্যে ব্যাপক সংখ্যক মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে আগামী 25 এপ্রিল থেকে দোকানপাট শপিং মল সমূহ শর্ত সাপেক্ষে খোলা রাখা যাবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী রোববার থেকে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা থাকবে, তবে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখা যাবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন একটি 6তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নারী সহ 4 জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ ও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত 21 জন, তাদের চিকিৎসা চলছে। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলার মধ্যে একদিনে 3,32,730 জন করোনায় সংক্রমিত হয়েছেন আর একদিনে করোনায় মৃত্যু হয়েছে 2,263 জনের। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতে করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত গতিতে বেড়ে চলার মধ্যে একদিনে 3,32,730 জন সংক্রমিত হয়েছেন, আর একদিনে করোনায় মৃত্যু হয়েছে 2,263 জনের, যা একদিনে মৃত্যুর এটি সর্বোচ্চ রেকর্ড। একদিনে আক্রান্তের সংখ্যা নিরিখেও এটি সর্বোচ্চ রেকর্ড। এই নিয়ে পরপর দুদিন আক্রান্তের সংখ্যা 3,00,000-এরও বেশি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই সংখ্যা ছিল 3,14,835। আজ শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত দেশে 3,32,730 জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে 2,263 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। সরকারি সূত্রে প্রকাশ, ভারতে এ পর্যন্ত 1,62,63,695 জন করোনা সংক্রমিত হয়েছেন, মারা গেছেন 1,86,920 জন, সুস্থ হয়েছেন 1,36,48,159 জন। বর্তমানে হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকা রোগীর সংখ্যা বেড়ে 24,28,616 জনে পৌঁছেছে। চলতি এপ্রিল মাসে এক নাগাড়ে বেড়ে চলা করোনার ভয়াবহ প্রকোপ থেকে বোঝা যায় এ মাসের প্রথম 23 দিনে মোট 41,14,360 নয়া সংক্রমণ হয়েছে এবং এপ্রিলে কোভিডের কারণে এ পর্যন্ত 24,452 জন মারা গেছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন সরকার পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান উৎপাদন কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানিয়ে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিবাদে এ ব্যবস্থা নিল ওয়াশিংটন। তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি এ খবর জানিয়েছে। রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া ও আমেরিকা যুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। বিংশ শতকে ক্যারিবিয়ান সংকটের পর এই প্রথম দুই দেশ সবচেয়ে বিপজ্জনক অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিতে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ মন্তব্য করেন। রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ আরও বলেছেন, ক্যারিবিয়ান সংকট থেকে আমেরিকা ও রাশিয়ার নেতারা এ শিক্ষা নিয়েছিলেন যে আন্তর্জাতিক ইস্যুতে সংঘাতের পরিবর্তে সহযোগিতা জরুরি। তিনি বলেন, বর্তমানে মার্কিন নীতিতে তৎকালীন পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মার্কিন পররাষ্ট্র নীতি অস্থিতিশীল হয়ে পড়েছে। রাশিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান ওয়াশিংটনে ফিরে গেছেন। রুশ প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী ইউরি উশাকোপ মার্কিন রাষ্ট্রদূতকে রাশিয়া ত্যাগ করার আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে। তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত যখন ইচ্ছা মস্কোয় ফিরতে পারবেন। প্রায় 3 সপ্তাহ আগে আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি এন্তোনভ দ্বিপক্ষীয় সম্পর্কে সৃষ্ট উত্তেজনা নিয়ে শলা পরামর্শ করার জন্য মস্কোয় ফিরে আসেন। তিনি গত 3 সপ্তাহ ধরে রুশ পার্লামেন্টের উভয় কক্ষের কয়েকজন প্রতিনিধি সহ বেশ কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেছেন। ইউক্রেন সীমান্তবর্তী ক্রিমিয়া উপত্যকায় বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগোর সরাসরি তত্ত্বাবধানে বৃহস্পতিবার মহড়া অনুষ্ঠিত হয়। ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশের ব্যাপারে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব যখন ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে, তখন এ মহড়া চালালো রাশিয়া। জর্ডানে ব্যর্থ অভ্যুত্থানে মদত দেওয়ার অভিযোগ এনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মৌখিক বার্তা পাঠিয়েছেন সেদেশের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। মোহাম্মদ বিন সালমানের কাছে বিশেষ ব্যক্তিদের মাধ্যমে এই বার্তা পৌঁছানো হয়েছে বলে একটি বিশ্বাসযোগ্য সূত্র জানিয়েছে। এ বার্তায় দ্বিতীয় আবদুল্লাহ নিজের ক্ষোভের কথাও সুস্পষ্টভাবে জানিয়েছেন। অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়ায় বিন সালমান হস্তক্ষেপ করছেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। সৌদি উইকিলিক্স নামের একটি সংবাদ সূত্র এ খবর প্রকাশ করেছে। এছাড়া সৌদি যুবরাজ বিন সালমানের এক সময়ের উপদেষ্টা বাসাম আওয়াদাল্লার মুক্তির যে আবেদন রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাজার নির্দেশে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত 16 জনকে মুক্তির কথা জানিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেল, কিন্তু একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে বাসাম আওয়াদুল্লাহকে মুক্তি দেওয়া হবে না, কারণ তিনি অভ্যুত্থান ষড়যন্ত্রে মূল ভূমিকা পালনকারীদের একজন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এ ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পরমাণু সমঝোতা মেনে চলা ও ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে মার্কিন সরকারের সদিচ্ছা রয়েছে কিনা তা নিয়ে এখনও ব্যাপক সন্দেহ বিরাজ করছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার পরমাণু সমঝোতায় ফেরার কথিত আলোচনার নামে আসলে সময় ক্ষেপণ করছে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলে আবারও ইরানকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। মার্কিন কর্মকর্তাদের বক্তব্য থেকে এ তিক্ত বাস্তবতাই ফুটে উঠেছে বলে বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন। গতকাল ভোরে একজন শীর্ষস্থানীয় মার্কিন কূটনীতিক জানিয়ে দিয়েছেন, পরমাণু সমঝোতায় ফিরে এসে মার্কিন সরকার আবারও যে তা থেকে বেরিয়ে যাবে না এমন কোনো লিখিত গ্যারান্টি দেয়া হবে না। এদিকে ইরান কোনো অস্থায়ী সমঝোতা মেনে নেবে না বলে সাফ জানিয়ে আসছে। ইরান আরও বলছে যে মার্কিন সরকারকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে ও তা করতে হবে বাস্তব কাজের মাধ্যমে। মার্কিন সরকার 2015 সালে ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষর করা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে ওই চুক্তি থেকে বেরিয়ে আসেন। ট্রাম্প ইরানের উপর পুরনো নিষেধাজ্ঞাগুলো বহাল করা ছাড়াও নতুন নতুন বিপুল সংখ্যক নিষেধাজ্ঞা আরোপ করে। জো বাইডেন ক্ষমতায় আসার আগে ইরানের পরমাণু সমঝোতায় ফেরার কথা বললেও ক্ষমতায় এসে নানা ধরনের শর্ত আরোপ করতে থাকে। এখন ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চায় মার্কিন সরকার। ভিয়েনায় এ নিয়ে ইউরোপের সঙ্গে ইরানের আলোচনায় বাইডেন সরকার বারবার এ বার্তাই দিয়েছে যে তার সরকার ইরানের উপর ট্রাম্প সরকারের আরোপিত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে কেবল পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলোই তুলে নেবে যদি ইরানও পরমাণু সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়ায় পুরোপুরি ফিরে আসে। কিন্তু বাইডেন সরকার ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে চাইলেও তাতে অবিচল থাকার বিষয়ে গ্যারান্টি দিতে অস্বীকার করায় ও সব নিষেধাজ্ঞা তুলতে অস্বীকৃতি জানানোয় এটাই স্পষ্ট যে এই সরকারও ট্রাম্পের নীতিই অনুসরণ করছে ভিন্ন আঙ্গিকে প্রতারণার নতুন ফাঁদ গড়তে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে। মহামারী করোনা সংক্রমণের মাঝে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় নদীবাহিত এলাকায় ব্যাপক হারে দেখা দিয়েছে পানিবাহিত রোগ ডায়েরিয়ার প্রকোপ। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
মহামারী করোনা সংক্রমণের মাঝে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় নদীবাহিত এলাকায় ব্যাপক হারে দেখা দিয়েছে পানিবাহিত রোগ ডায়রিয়ার প্রকোপ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর বাসুদেব কুমার দাস জানান,
এমনি গরমের সিজনে একটু ডায়রিয়ার তো বেশি হয়, তবে এবার একটু বেশি। এবছরে পর্যন্ত হলো আমার আক্রান্ত বরিশাল বিভাগে হলো 1 জানুয়ারি থেকে 37,468, আর মৃত্যু আছে 10 জন। এর মধ্যে সব থেকে বেশি হলো ভোলাতে হলো 9,233। এই ডায়রিয়া পরিস্থিতিটা মরার উপর খারাপ গাছ, একে তো আছি করোনা নিয়ে, এর মধ্যে এই ডায়রিয়াটা আমাদের তো আরো মানে একটু চাপে আর কি। লোক বলতো একই, এই দিয়েই তো কাজ করতে হয়, এইটাই হলো আমাদের জন্য বড় সমস্যা।
উপকূলের নদ নদীতে লবণাক্ততা বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয় বা নদী থেকে জীবাণুযুক্ত পানি ব্যবহারে ডায়রিয়া ছড়িয়ে পড়ছে বলে স্বাস্থ্য বিভাগ ধারণা করছে।
ওইটা তো পানিবাহিত রোগ, পানির কারণেই হয়। তো আমাদের IADCR জানেন, যেটা আমাদের গবেষণা প্রতিষ্ঠান, এলাকার মানুষ 94% মানুষ তারা নলকূপের পানি পান করে, কিন্তু সাংসারিক কাজে তারা 71% লোক তারা খালের পানি ব্যবহার করে। মানে এই খালের পানি ব্যবহার করে যে ডায়রিয়ার যে জীবাণু সেগুলো তারা পেয়েছে। তারা থালা বাসন ধোয়, প্লেটটা ধুইলেন আপনি পুকুরের পানি দিয়ে, সেই প্লেটটার মধ্যে আপনি ভাত খেলেন, সেটাতে যদি জীবাণু লাগে তাহলে সেটা আপনার যাবে। আপনি অজু করলেন, অজু করে আপনার পানি আপনার মুখের মধ্যে দিলেন, পানি ফেলে দিলেন, জীবাণুটা আপনার মুখে থাকতে পারে। এই যে এইভাবে, তারপর যদি ধরেন আপনার ভাত পানি যেভাবে ফুটানো দরকার, ভাতটা যদি 20-25 মিনিটের মধ্যে হয়ে যায়, আমরা বলছি মিনিমাম আধা ঘন্টা পানিটা ফুটাইতে হবে, সেটা না হলে, অথবা যদি সে ভাতে যদি পান্তা ভাতে যদি সে এই পানিটা সে ব্যবহার করে তাহলে হতে পারে। আমাদের তো চিকিৎসা যেটা চলছে, আর আমাদের প্রতিরোধের জন্য প্রত্যেক জায়গায় মাইকিং চলছে, তারা আমাদের যে স্বাস্থ্য যেটা ডায়রিয়া যাতে না হয়, আমরা বলেছি যে সমস্ত কাজে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত সাংসারিক কাজে টিউবওয়েলে পানি পান, এবং গোসল করার কাজেও আমরা বলছি, উজু করার কাজেও আমরা বলছি যে টিউবওয়েলের প্রচার প্রচারণা মাইকিং চলছে।
এদিকে দক্ষিণাঞ্চলের খালের পানির নমুনা সংগ্রহ করে ঢাকায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবে পরীক্ষা করে খালের পানিতে মলের জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। 20 জন রোগীর মল পরীক্ষায় 3 জনের মধ্যে কলেরা ও ই কোলাই জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এর সাথে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। শুধুমাত্র কাগজে কলমে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার মেনে নেওয়া হবে না, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রে ঘোষণা। দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী স্বীকার করেছেন সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তারা। বাংলাদেশে করোনা একদিনে আরও 88 জনের মৃত্যু, বিধিনিষেধ কিছুটা শিথিল করার কথা ভাবছে সরকার। রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন রাশিয়া ও আমেরিকার যুদ্ধের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। ইউক্রেন সীমান্তবর্তী ক্রিমিয়া উপত্যকায় বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুর সরাসরি তত্ত্বাবধানে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইরাকের বাগদাদ বিমানবন্দরের অদূরে একটি সেনাঘাটিতে অন্তত 3টি রকেট আঘাত হেনেছে। রকেট আঘাত হানার পরপরই মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়াতে সাইরেন বেজে ওঠে এবং বেশ কয়েকটি বিমান আকাশে উঠতে দেখা যায়। রাশিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান ওয়াশিংটনে ফিরে গেছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।